ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে কয়েকটি অনুষ্ঠানের ঝলক আপনাদের জানিয়ে দিই। শুনবেন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতায় বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
একা পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেখে নামানো হয়েছে সেনা, জারি হয়েছে কারফিউ।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি সাক্ষাৎকার।
তাদেরকে নাগরিকত্ব যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সংকটটা থেকে যাবে।
এছাড়া রয়েছে আমাদের আজকের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়টি হচ্ছে মুসলিম বিবাহ বিচ্ছেদ পদ্ধতি, তিন তালাক ও মুসলিম বিশ্ব। তবে গোড়াতেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে 20টি পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালায়। ওই আক্রমণে নিরাপত্তা বাহিনীর 12 জন সদস্য সহ অন্তত 71 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে শুক্রবার ভোরের দিকে আনুমানিক 150 বিদ্রোহী সশস্ত্র অস্ত্রশস্ত্র সহ বন্দুক এবং বাড়িতে তৈরি বিস্ফোরক নিয়ে পুলিশের চৌকিগুলোতে হামলা চালায় এবং তারা আরও আক্রমণ করার হুমকি দিয়েছে। ওই বিদ্রোহী দলটি এর আগে হারাকা আল ইয়াকিন বা ফেইথ মুভমেন্ট নামে পরিচিত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এই হামলার কারণে ওই অঞ্চলের সহিংসতা মারাত্মকভাবে বেড়ে যাবে এবং রাখাইন রাজ্যের সাধারণ জনগণের জীবন ঝুঁকির মুখে পড়বে। সীমান্ত এলাকায় বিদ্রোহীদের মারাত্মক হামলার সঙ্গে সঙ্গেই সামরিক বাহিনী অবশ্যই এর কড়া জবাব দিয়েছে, ফলে অনেকে প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। গত দুদিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র ও সহিংস হামলার কারণে বেশ কিছু সংখ্যক রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে যে প্রবেশ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ সম্পর্কেই বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
কক্সবাজারের নাফ নদী পার হয়ে উখিয়া এবং টেকনাফ উপজেলায় বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শুক্রবার ভোরে বাংলাদেশে প্রবেশ করা 146 জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কড়া নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর টেকনাফ এলাকার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে মিয়ানমারের পুলিশ এবং সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা ARS এর সাথে বৃহস্পতিবার রাতের সংঘর্ষ এবং ARS এর হামলায় কমপক্ষে 71 জন প্রাণ হারিয়েছেন। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে ARS এ 24টি পুলিশ এবং সেনা ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এর সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর, আর সরাসরি ফেসবুকে আলোচনা শুনবেন আজই এই অধিবেশনের পরপর। ভারতের পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে 5 কোটি ভক্তের সঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে শুক্রবার এক আদালত 2002 সালে দুজন মহিলাকে ধর্ষণের অপরাধে দোষী ঘোষণা করলে এ খবর শোনার পর ভক্তরা প্রচণ্ড দাঙ্গা শুরু করে দেয়। এ সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
এই খবর জেনে আদালতের কাছে জড়ো হওয়া তার লাখ দুয়েক সমর্থক উত্তেজিত হয়ে পড়ে। গাড়িতে আগুন, পুলিশ ও সাংবাদিকদের আক্রমণ শুরু হয়। পুলিশের গুলিতে 31 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ধর্মগুরুকে হেলিকপ্টারে চাপিয়ে রোটক জেলে নিয়ে যাওয়া হয়েছে। তার সঠিক সাজার সিদ্ধান্ত আদালত জানাবে সোমবার। একা পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেখে নামানো হয়েছে সেনা, জারি হয়েছে কারফিউ। গন্ডগোল ছড়িয়ে গিয়েছে দিল্লিতেও। আনন্দবিহার রেল স্টেশনে আগরতলা এক্সপ্রেস ট্রেনের 2টি খালি কামরায় আগুন দেওয়া হয়। এছাড়া বহু গাড়ি ও বাসেও আগুন দেয় উত্তেজিত জনতা। আগাম অনুমান এবং পুলিশি প্রস্তুতি সত্ত্বেও এমন কাণ্ড কি করে হলো? এটা কি প্রশাসনেরই ব্যর্থতা? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী এক বোমা আক্রমণে অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে মহিলা, শিশু এবং দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 40 জন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ নিশ্চিত করেছেন যে ইমাম জামান মসজিদের গেটে ওই আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয় যখন অন্যান্যরা মসজিদের ভেতরে প্রবেশ করে। হামলার পরপর পুলিশ মসজিদের চারিদিক ঘিরে রাখে, তবে এলাকাবাসীরা বলছেন ওই সময়েও মসজিদের ভেতর থেকে গুলির শব্দ শোনা গেছে। ইমাম জামান হচ্ছে ওই এলাকার প্রধান একটি মসজিদ যেখানে জুমার নামাজ পড়ার জন্য বহু মানুষ যান। ওই আক্রমণের দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে যে দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযান চললেও বাংলাদেশে থাকা অবস্থায় মাত্রাতিরিক্ত সতর্ক থাকতে হবে। 24 আগস্ট থেকে কার্যকর এই ভ্রমণ সতর্ক বার্তায় শুধু প্রাপ্তবয়স্করা ঢাকায় থাকার অনুমতি পাচ্ছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এই ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আইএস, আল কায়দা সহ অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। মার্কিন নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের পায়ে হেঁটে বা সাইকেলে, মোটর সাইকেল কিংবা রিক্সাতে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, খোলা জায়গা ও রাস্তার পাশ দিয়ে চলাচল না করতে বলা হয়েছে। এছাড়া জনবহুল স্থান ও অনুষ্ঠানে যেতে বারণ করা হয়েছে। 2016 সালের অক্টোবর মাসে জঙ্গিরা জানায় বিদেশি পর্যটক, কূটনীতিক, মিশনারি এমনকি খেলা দলগুলো তাদের টার্গেটের মধ্যে রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবির একজন সদস্য, সক্রিয় সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় শুক্রবার ভোর রাতে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। পুলিশ বলছে নিহত আরমান আলী কুষ্টিয়ার ভেড়ামারার কথিত একটি জঙ্গি আস্তানার তত্ত্বাবধায়ক ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গত 1 জুন ওই আস্তানায় অভিযান চালিয়ে 90 জেএমবির গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন দুই নেতার স্ত্রীদের গ্রেপ্তার করেছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সৌদি পরিচালিত বিমান আক্রমণে ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 12 জন অসামরিক লোক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং সাহায্যকর্মীরা জানিয়েছেন নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। তারা আরও জানিয়েছেন ফেজ আতান এলাকার দক্ষিণাঞ্চলে রাত থেকে যে আক্রমণ শুরু হয় তা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত। বোমা হামলায় অন্তত 2টি ভবন ধ্বংস হয়েছে এবং ওই ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। ত্রাণকর্মীরা এখনও সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধার করা হচ্ছে। সন্ধানকর্মীরা মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন। সপ্তাহব্যাপী সৌদি পরিচালিত বিমান আক্রমণে অন্তত 40 জন অসামরিক জনগণ প্রাণ হারিয়েছেন। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইরাকি সামরিক বাহিনী ইসলামিক স্টেটের দখলকৃত তাল আফার শহরের আশেপাশের এলাকাগুলো দখল করার পর ওই শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে শুরু করেছে। ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে ইরাকের বিশেষ বাহিনী 6 দিন ধরে তৎপরতা চালানোর পর নিদা এবং তাল আফার শহরের উত্তরাঞ্চলে তালিয়া অঞ্চল দখল করে নেয় এবং তাল আফার এর পুরাতন শহর তালিতে তারা পৌঁছে গিয়েছে। ইরাকের বিশেষ বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হায়দার ফাদিল অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনী বিমান হামলায় সহযোগিতা করেছে। পশ্চিমবঙ্গে যাতে নির্বিঘ্নে মহরম পালন করা যায় সেজন্য 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের দুর্গাপূজার বিসর্জনে বিরতি নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।
একই সঙ্গে দুই উৎসবের দিন কিন্তু এর আগেও পড়েছে। আরেকবার বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য, সেই নির্দেশ বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বরং বক্রোক্তি করে বলে, এ তো রাজ্য সরকারের সংখ্যালঘু ভজনার নমুনা। এবারও বিজেপি এই বিতর্ক নিয়ে হাইকোর্টে যাবে বলে জানিয়েছে। কলকাতায় যুব বিশ্বকাপের জন্য সমস্ত পূজামণ্ডপ 5ই অক্টোবরের মধ্যে খুলে ফেলবারও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই নির্দেশেও অসন্তুষ্ট পুজোর উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, উৎসবের মরশুমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার একটা চেষ্টা হতে পারে বলে তিনি জেনেছেন, তাই এই সাবধানতা। এই সিদ্ধান্ত কিন্তু বিতর্কিত, আদালতের হস্তক্ষেপ ছাড়া এই বিতর্ক হয়তো মেটবার নয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। যেমনটি আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে 20টিরও বেশি পুলিশ চৌকির ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের আচমকা আক্রমণে নিরাপত্তা বাহিনীর লোকজন সহ 71 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে গতকালই মিয়ানমার সম্পর্কিত কোফি আনান কমিশন বলেছে যে রাখাইন রাজ্যের সবাইকে মিয়ানমারের নাগরিকত্ব প্রদান জরুরি। মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশে এর প্রভাব সম্পর্কে বিশ্লেষণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে টেলিফোনে কথা বলছেন আনিস আহমেদ।
অধ্যাপক তারেক শামসুর রহমান, মিয়ানমারের রাখাইন প্রদেশে 20টিরও বেশি পুলিশ চৌকির উপর রোহিঙ্গা বিদ্রোহীদের আচমকা আক্রমণে নিরাপত্তা বাহিনীর লোকজন সহ হতাহত হয়েছে অনেকেই, এই ঘটনা মিয়ানমারের জন্য কত বড় চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন?
এখানে অনেকগুলো চ্যালেঞ্জ মিয়ানমার সরকারের জন্য হতে পারে। প্রথমটা হচ্ছে, বিষয়টা যদি প্রমাণিত হয় যে এখানে এক ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আছে, তাহলে সেটা একটা মিয়ানমারের জন্য এক সংকট তৈরি করবে। দ্বিতীয়ত সংকট তৈরি করবে যে এলাকাতে এই অপারেশনটি পরিচালিত হচ্ছে সেখান থেকে রোহিঙ্গারা আবার দলে দলে বাংলাদেশে যাচ্ছে, ফলে এখানে এক ধরনের বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কের অবনতির সৃষ্টি হতে পারে। তৃতীয়ত হতে পারে, আন্তর্জাতিক পরিসরে এটা একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, বিশেষ করে মুসলিম বিশ্বে প্রশ্ন উঠতে পারে যে রোহিঙ্গাদের উপর এই অত্যাচার মাত্রা মিয়ানমার সরকার বাড়াচ্ছে, ফলে মিয়ানমার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এবং একই সাথে মিয়ানমারের সাথে আসিয়ানভুক্ত দেশগুলোর সম্পর্কের অবনতি করতে পারে, বিশেষ করে মালয়েশিয়ার সরকার। জানেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন, ফলে এই যে ঘটনাগুলো ঘটলো এবং মিয়ানমারে নিরাপত্তা বাহিনী সেখানে আবার অপারেশন পরিচালনা করছে রাখাইন স্টেটে, ফলে এই সবগুলো বিষয়কে এখন বহির্বিশ্বে নতুন করে মিয়ানমার সরকারের একটা এথনিক ক্লিনজিংয়ের বিষয় হিসেবে তারা ভাবতে চেষ্টা করবে।
আপনি বাংলাদেশ প্রসঙ্গে বলছিলেন, ঠিকই বলেছেন যে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সীমান্তের একদম কাছাকাছি। তো এই ঘটনার প্রেক্ষাপটে আমরা জানতে পারছি যে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীরা প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি মানবিক একথা মেনে নিয়েও বলা যায় যে এর ফলে বাংলাদেশের অর্থনীতির উপরই কেবল নয়, বাংলাদেশের সার্বিক নিরাপত্তার উপরও কি ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।
বলেছেন, এটা শুধু বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজারের আশ্রয় নেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতির উপরেই শুধু একটা বড় ধরনের প্রভাব ফেলছে তা নয়, এখানে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য বিপর্যয় সৃষ্টি করেছে, উপরন্তু যে শঙ্কা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে বহিরাগত বিদেশি পুষ্টে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি পরিচালিত হয় তা একটা ধাক্কা এসে লাগতে পারে বাংলাদেশের বর্ডারে, যে কক্সবাজার এলাকাতে, অর্থাৎ এখানে যারা বসবাস করে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদেরকে কোনো শক্তি বহিরাগত শক্তিরা এদেরকে প্ররোচিত করতে পারে, এখানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বেড়ে যেতে পারে এবং এখানে আর্মস প্রশিক্ষণ তারা দিতে পারে, ফলে এখানে যদি এরকম একটা কর্মকাণ্ড ঘটে এবং তাদের ইনফিলট্রেশন যদি বেড়ে যায় তা কিন্তু শুধুমাত্র কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বৃহত্তর পরিসরে বাংলাদেশের রাষ্ট্রের অভ্যন্তরেও তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ার একটা আশঙ্কা কিন্তু থাকলোই, ফলে বাংলাদেশের নিরাপত্তাও কিন্তু এক ধরনের ঝুঁকির মুখে থাকবে, ফলে এই বিষয়টাকে বাংলাদেশ খুব হালকাভাবে নিতে পারে না।
বলা হচ্ছে যে আরাকান ন্যাশনাল স্যালভেশন আর্মি, যারা এর আগে হারাকা আল ইয়াকিন অর্থাৎ বিশ্বাসীদের আন্দোলন নামে পরিচিত ছিল, তারা এই হামলার দায় স্বীকার করেছে। আক্রমণের ধরন এবং স্বীকৃতির বিষয়টি অনেকটাই যেন আন্তর্জাতিক সহিংস উগ্রবাদীদের মতো। এরকম কি আশঙ্কা রয়েছে যে মিয়ানমার অঞ্চলে এই সুযোগে উগ্রবাদের প্রসার ঘটতে পারে?
হ্যাঁ, আমার ধারণা যে সংগঠনটির নামটা আপনি বললেন, এদের কর্মকাণ্ড কিন্তু আমরা আগেও জেনেছি, আমরা যারা নিরাপত্তা নিয়ে কাজ করি আমরা আগেও জেনেছি যে এই সংগঠনটি রোহিঙ্গা তরুণদেরকে উদ্বুদ্ধ করছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এদের অ্যাক্টিভিটি এই অঞ্চলে আছে। ফলে একটা কিন্তু আশঙ্কা থাকলোই যে উগ্রবাদী রাজনীতি এখানে এখানে সম্প্রসারিত হতে পারে। আরেকটা জিনিস খুব সিগনিফিকেন্ট এখানে আপনাকে স্মরণ করিয়ে দেই, যে আপনার নিশ্চয়ই মনে আছে যে আল কায়দার একটি ব্রাঞ্চ এই অঞ্চলে তৈরি করে কথা তারা ঘোষণা করেছিল, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া এবং মায়ানমারকে নিয়ে। ফলে তাদের এই বৃহত্তর পরিসরে তাদের সাথে এই যে সংগঠনের নাম আপনি বললেন, তাদের কোনো যোগসূত্রও থাকতে পারে। ফলে একটা শঙ্কা কিন্তু থাকলোই যে আল কায়দা বলি অথবা ইসলামিক স্টেটই বলি না কেন, আমরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই অঞ্চলে থাকতে পারে এবং তারা এই অঞ্চলে তরুণদেরকে ব্যবহার করতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ডে। এবং ফলে একটা জিনিস হবে, এখানে যদি আল কায়দা বলি বা ইসলামিক স্টেট বলি যেটাই হোক, যাদের কর্মকাণ্ড যদি এখানে ছড়িয়ে যায়, তা কিন্তু বাংলাদেশকেও এফেক্ট করবে এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতকেও এফেক্ট করবে।
এই ঘটনা ঠিক একদিন আগেই জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন গতকালই প্রকাশিত এক রিপোর্টে বলেছে যে মিয়ানমার সরকারকে রাখাইন প্রদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সব রকমের সহিংস অভিযান বন্ধ করতে হবে এবং নাগরিকত্ব সংক্রান্ত বিধিনিষেধ তাদের শিথিল করতে হবে। অন্য অর্থে তিনি জোর দিয়েছেন যে রাখাইনের লোকদের, বিশেষ করে রোহিঙ্গাদের যে নাগরিকত্বের বিষয়টি, সেটি বিবেচনায় নিতে হবে। কমিশনের এই পরামর্শকে মিয়ানমার সরকার কিভাবে নিচ্ছে এবং আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন?
কোফি আনান কমিশনের এই রিপোর্ট মিয়ানমার সরকার খুব বিবেচনায় নেবে, গ্রহণযোগ্যতা নেবে বলে আমার এটা মনে হয় না। যদিও এই কমিশনটি গঠিত হয়েছিল অং সান সু চির উদ্যোগেই, এই কমিশনের রিপোর্টের যে মূল বিষয় রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া, মিয়ানমারের বসবাসকারী, যুগ যুগ ধরে বসবাসকারী রোহিঙ্গারা, তাদেরকে নাগরিকত্ব যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সংকটটা থেকে যাবে এবং এই সংকটের মূলেই আছে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি। মূল বিষয়টা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপে অং সান সু চি থাকলেও মূল ক্ষমতা কিন্তু এখনো সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনী ডমিনেট করে বৌদ্ধিস্টরা এবং সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে এক ধরনের বৌদ্ধ রাষ্ট্র পরিণত করার এক উদ্যোগ মিয়ানমারের সেনাবাহিনীর ভেতরে কাজ করে, কিছু কিছু বৌদ্ধ ফ্যানাটিক গ্রুপ আছে। আর কোফি আনানের রিপোর্ট যদি তিনি গ্রহণ না করেন তাহলে যদি পরিসরে এটা নিয়ে তার ভাবমূর্তি, ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট হবে, মিয়ানমারের ভাবমূর্তি নষ্ট হবে এবং আমি তো অবাক হব না এটা যদি কোনো একটা পর্যায়ে জাতিসংঘ সেশনে এটা আলোচনা হয়। উচিত হবে অং সান চুক্তির আজকে এই কোফি আনানের রিপোর্টটা গ্রহণ করে এ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
অধ্যাপক তারিক শামসুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আর এবার শুরু হচ্ছে আমাদের আজকের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় আপনাদের যেমন আগেই বলেছি, মুসলিম বিবাহ বিচ্ছেদ পদ্ধতি, তিন তালাক ও মুসলিম বিশ্ব। আজকের আলাপন সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম। তাওহিদ
জি, আপনি
সবকিছু নিয়ে প্রস্তুত?
জি, আমাদের সঙ্গে অতিথি যারা রয়েছেন তারাও প্রস্তুত, আমরাও সবাই প্রস্তুত।
হ্যাঁ, আসলে ভারতের সুপ্রিম কোর্ট এই সম্প্রতি বিবাহ বিচ্ছেদ পদ্ধতি তিন তালাককে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। আমরা যেমন জানি যে সেই সঙ্গে এই পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করে সংসদে আইন প্রণয়নেরও নির্দেশ দিয়েছেন আদালত।
জি,
রায়ে এই প্রথাকে কিন্তু অবৈধ, পশ্চাদমুখী এবং অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। তো এই বাস্তবতাই আমাদের আজকের আলোচনা। তো তাহিদ, আমাদের সাথে আজকে যারা বিশেষ অতিথি রয়েছেন কারা আছেন?
আমাদের সঙ্গে তিনজন বিশেষ অতিথি রয়েছেন, একজন ভারত থেকে, একজন ক্যানাডা থেকে এবং একজন যুক্তরাষ্ট্র থেকে। আপনার অনুমতি নিয়ে আমি শ্রোতাদেরকে তিনজনের পরিচয় করে দিতে চাই।
হ্যাঁ, অবশ্যই।
জি, আমার সঙ্গে আজকে রয়েছেন কলকাতা থেকে ভিক্টোরিয়া কলেজের দর্শনের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং প্রাবন্ধিক ডক্টর মিরাতুন নাহার। রয়েছেন ক্যানাডা থেকে হাসান মাহমুদ, শরিয়া বিশেষজ্ঞ, ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা বোর্ডের সদস্য এবং মুসলিমস ফেসিং টুমোরোর সাধারণ সম্পাদক। এছাড়া নিউ ইয়র্ক থেকে রয়েছেন ইমাম কাজী কাইয়ুম, মোহাম্মদী কমিউনিটি সেন্টার।
এই তিনজন, আশা করছি যে তিনজনই লাইনে আছেন। আপনারা লাইনে আছেন তিনজন? আপনারা সময় করে আমাদের সাথে যে যোগ দিচ্ছেন এই বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনার জন্য, আপনাদেরকে আগে থেকে অনেক অনেক ধন্যবাদ। তো তাহিদ, শুরু করা যায়।
জি, আমরা আসলে যেহেতু ভারতে নিষিদ্ধ করা হয়েছে এবং আসলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তো আমরা আসলে প্রথমে ভারতেই যেতে চাই এবং ভারতে। জি, আমাদের সঙ্গে ডক্টর মিরাতুন নাহার রয়েছেন। আপনার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাই যে আদালত রায় দিয়েছে, সেই রায় নিয়ে আসলে ভারতের মুসলিম কমিউনিটি কি প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং একই সঙ্গে আপনাকে একটি ছোট্ট তথ্য দিয়ে সেটার প্রতিক্রিয়াও জানতে চাইছি যে কেন এমনটা হয়েছে। পাঁচজন বিচারকের মধ্যে তিনজন অবৈধ ঘোষণার পক্ষে রায় দিয়েছেন এবং দুজন বলেছেন যা এটা আসলে সংবিধান লঙ্ঘন করে না। তার মধ্যে অন্যতম হচ্ছেন প্রধান বিচারপতি, এবং তিনি বলেছেন তালাকি ইদ্দাত সংবিধানের, অর্থাৎ ভারতের সংবিধানের 14, 15, 21 এবং 25 নং অনুচ্ছেদকে লঙ্ঘন করে না। তো এই বিষয়ে আপনি যদি প্রথমে আমাদেরকে একটু জানান ডক্টর মিরাতুন নাহার।
যেটা সত্যি বলা প্রয়োজন সেটা হলো তালাক, কোরআন সম্মত তালাক আর তাৎক্ষণিক তিন তালাক, আমি আরবি ভাষা ব্যবহার করছিলাম, পুরোপুরি বাংলায় বলছি, তাৎক্ষণিক তিন তালাক হলো তালাক 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 একসঙ্গে উচ্চারণ করে স্ত্রীকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। স্বামী দিতে পারে, সেই টেলিফোনে হতে পারে, চিঠির মাধ্যমে হতে পারে, লোক মারফত হতে পারে। তো এই যে তাৎক্ষণিক তিন তালাক, সুপ্রিম কোর্ট আমাদের ভারতের শীর্ষ আদালত এই তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক বলেছে, কারণ এটি নারী পুরুষের সমানাধিকার যে দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে, সেই সমানাধিকার বিরোধী, তাই অসাংবিধানিক বলে গণ্য করেছে শীর্ষ আদালত। এটি এটি সমর্থনযোগ্য। কিন্তু কোরআন সম্মত যে তিন তালাক, যে তিন তালাক চার মাসের সময় লাগে, চার মাস অন্তত সময় লাগে, এক মাস এক মাস এক মাস করে তিন মাসে তিন তালাক, এবং চতুর্থ মাসে গিয়ে তা নিষ্পত্তি করতে হয়, এবং নিষ্পত্তি করার জন্যে বিশিষ্ট মানুষজন আত্মীয় স্বজনদের পক্ষ থেকে এখন যেরকম কাউন্সিলিং হয় আধুনিক সময়কালে, কোরআনে আশ্চর্যভাবে এই কাউন্সিলিং অর্থাৎ আলাপ আলোচনার ব্যবস্থাটা করা হয়েছে, এবং চার মাসের মধ্যে যদি আত্মীয় স্বজন বিশিষ্ট মানুষজনদের দ্বারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে, বিশেষ করে স্বামী, তখনও তার সে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হওয়ার যে অভিমত সেটাকে সে তখনও স্থির হয়ে রয়েছে কিনা এটা জেনে নেন, এবং ইতিমধ্যে তিন মাসের মধ্যে স্ত্রী সন্তান সম্ভাবনা পৃথিবীর মধ্যে কোনো দেখা দিয়েছে কিনা এটা জেনে নিয়ে স্ত্রীকে ভরণ পোষণ এবং সন্তানেরও আর্থিক দায়ভার গ্রহণ করে নিতে হবে, তবেই স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করতে পারে তার বিয়ের জীবন থেকে। বিয়েটা তো ইসলাম মতে চুক্তি, সেই চুক্তিটা সেক্ষেত্রে ভঙ্গ হতে পারে। এই যে কোরআন সম্মত তালাক, এইখানে কিন্তু সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত এখানে কোনো হস্তক্ষেপ করেনি। মহামান্য আদালত আমার ভালো লেগেছে যে তারা জেনেছেন, কোরআনের শাস্ত্রটাকে পড়েছেন, জেনেছেন, সেখানে কোনো হস্তক্ষেপ তারা করেনি, কারণ ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সেখানে মুসলমান মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা সংখ্যালঘু বলে গণ্য, অর্থাৎ সংখ্যালঘু মানসিকতায় একটা তাদের অধিকারে হস্তক্ষেপ করা হলো, এই ধরনের হীনমান্যতা কাজ করে অর্থাৎ এবং ভাবাবেগ কাজ করে ধর্ম সম্পর্কিত ভাবাবেগ, অর্থাৎ সেখানে হস্তক্ষেপ করার কোন প্রসঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ শীর্ষ আদালতের ভূমিকা অনেকে খুশি করেছে, বিশেষত পাঁচজন তাৎক্ষণিকভাবে তালাকপ্রাপ্ত মহিলা সুবিচার চেয়েছিলেন এবং তাদের জন্য লড়েছিলেন একজন
সাধারণ মানুষ মনে করে থাকেন, অনেকেই বিশেষ করে গ্রামাঞ্চল হোক আর মহকুমা শহর হোক, অনেকে এখনো এই বিষয়ে স্পষ্ট নন যে তালাক 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 তিন তালাক দিয়েই তক্ষণে উঠে স্বামী বেরিয়ে গেলেন, স্ত্রীর আর কোনো দায় দায়িত্ব নিতে তিনি নারাজ, ছেলে মেয়েদের ভরণ পোষণও সেইভাবে কোনো, যেটা ডক্টর মিরাতুন্নাহার বললেন যে ইসলাম মতে বিবাহটা একটি চুক্তি বিষয়, তো সেইটাকে লঙ্ঘন করে সে উঠে চলে গেল তিন তালাক দিয়ে।
শুধু সন্তানের ভরণ পোষণ দেওয়ার বিষয়টা নয়, কখনো কখনো দেখা যায় যে সন্তানকে পর্যন্ত মা থেকে দূরে নিয়ে যায় এবং যেসব যারা আবেদন করেছিল এটিকে অবৈধ ঘোষণা করার জন্য তাদের মধ্যে একজন রয়েছেন যার স্বামী তাকে টেলিফোনে তালাক দিয়েছেন এবং তার চারটি সন্তানকে সে জোরপূর্বক নিয়ে গেছেন।
হ্যাঁ, এইটাই আলোচ্য বিষয়।
এই পাঁচজন মহিলার ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় আচরণ করেছেন তাদের স্বামীরা, এ সম্পর্কে সংশয়ের কোনো অবকাশ নেই যে এই তালাক ইসলাম সম্মত নয় আর এই তালাক মানবিক নয় এবং আমাদের দেশের অসাংবিধানিক শীর্ষ
আদালত
যথাবিধি আছে।
আপনি যদি আমাদেরকে জানান আসলে ইসলামী আইনে কি পদ্ধতি রয়েছে। আমরা যতটা জানি যে দুভাবে দেয়া যায় এবং সেটিকে যদি আরো একটু বিস্তারিত করে বিশ্লেষণ করতে যাই তখন আমরা আসলে দেখি যে এটাকে তিন ধরনের রয়েছে, আহসান, হাসান এবং বিদাত, এই তিনভাবে তালাক দেয়া যায়। এই বিষয়গুলোকে যদি আপনি একটু পরিষ্কার করেন আমাদের শ্রোতাদের জন্য।
সবাইকে প্রথমে ইসলাম আলাইকুম জানাচ্ছি, ভয়েস অফ আমেরিকা। বিস্তারিত বলার সুযোগ এখানে খুবই কম, আমি শুধু একটা পথ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব যে এই আইনটা বৈধ কিভাবে করা হলো, এটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, যদি না হয় তাহলে আমরা ওই কোরআন হাদিস দিয়েই কিভাবে এই এই অত্যাচারটা বন্ধ করতে পারি। যেমন ধরেন অনেক মুসলিম দেশে এটা আইনগত ভাবে নিষিদ্ধ তিন তালাক, তিউনিসিয়া, সিনেগাল, মরক্কো, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, তো সেখানকার মাওলানারা কি কি দলিলের ভিত্তিতে এটাকে আইনগত ভাবে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন? আমরা প্রথমে হাদিসে যাব, হাদিসে যাব, কোরআনে যাব, শরিয়া আইনে যাব, আর এক চারজন ইসলামিক স্কলারের কথা বলবো। এখন আমরা ফথুল বারির সূত্রে পাই এক সাহাবি তার স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তিন তালাক মিলে হলো এক তালাক, এটা তুমি বাতিল করতে পারো। পক্ষান্তরে আমরা অন্যান্য দলিলেও পাই যে না, উনি অসন্তুষ্ট হয়েও তিন তালাক কার্যকরী করেছেন। এটা আছে মাওলানা মহিউদ্দিনের অনুবাদিত বাংলা কোরআনের 127-129 পৃষ্ঠায়। তো এই হাদিসগুলো আমরা পরীক্ষা করে দেখেছি, এগুলো সম্পূর্ণ মানব সৃষ্ট, এগুলো মানবতা বিরোধী এবং এগুলো কোরআন বিরোধী। কিভাবে কোরআন বিরোধী আমি সেটাতে আসছি। মানে এখন একজন ইসলামিক স্কলারের কথা বলি, ডক্টর আব্দুর রহমান দই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়া সমর্থক, তার বইতে তিনি বলেছেন শরিয়া ইসলামিক ল পৃষ্ঠা 179, মৃত্যুর পরে তালাকের এক নতুন নিয়ম দেখা দেয়, স্বামী একসাথে তিন তালাক উচ্চারণ করে, এর মধ্যে অনুতাপ বিবেচনার কোন সুযোগ নাই, অজ্ঞ মুসলমানরা এইভাবে গুনাহ করে, নবীজি তীব্রভাবে ইহাতে বাধা দিয়েছেন। তো উনি সূত্র এই কথা বলেছেন কিন্তু সেই সূত্রগুলো দেননি, ওগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে। এটা এখন বলি, সহি মুসলিম হাদিস 3491, 3492, 3493। আমি শুধু 92টাই বলবো যে এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করলেন রসুলের অনেক পরে যে তুমি কি জানো যে রসুলের সময় উনি তিন তালাককে এক তালাক ধরেছেন, হযরত আবু বকর তিন তালাককে এক তালাক ধরেছেন, হযরত ওমর তিন বছর পর্যন্ত তিন তালাককে এক তালাক ধরেছেন। তখন ওই সাহাবী জবাব দিয়েছে হ্যাঁ আমি তো জানি। এটা আপনারা পাবেন সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2194। আমি সংখ্যাগুলো রেফারেন্স গুলো বলছি এই জন্য যে কোনো রিসার্চার এর দরকার হলে যেন আমাকে যেমন অন্ধকারে হাতড়াতে হয়েছে বহু বছর না হয়। এখন আরেকটা হাদিস হয়ে আমরা কোরআনে আসবো। ব্যক্তি স্ত্রীকে তিন তালাক একসাথে দিয়েছে শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে দাঁড়িয়ে গেলেন এবং বললেন তোমরা কি আল্লাহর কিতাবের প্রতি ঠাট্টা করছো যখন আমি তোমাদের মধ্যে এখনো বেঁচে আছি। এটা আপনারা পাবেন
যেহেতু আপনি এই হাদিসটার কথা এখনই বলছিলেন সে কারণেই যে তিনি রাগান্বিত হয়েছেন কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু সেটাকে অকার্যকরও করে দেননি।
না না অবশ্যই দিয়েছেন। অন্যান্য হাদিস তো আমরা পাই যে ওই যে তিন তালাক মিলে হলো এক তালাক
তিনি রাগান্বিত হয়েছেন কিন্তু তিনি অকার্যকর করে দেননি সেটি আমরা সহিহ বুখারীতে পাই এবং আমি আপনাকে হাদিস নাম্বার বললাম যে
আমি আমার সামনে বইটা খোলা আছে।
জি
আমি তাহলে আপনাকে হুবহু পড়ে শোনালে আপনি বুঝতে পারবেন।
জি
হ্যাঁ আমি আমার সামনে বইটা খোলা আছে বুক নাম্বার 009 হাদিস নাম্বার 3492 Abu Safa said to Ibn Abbas, Allah be pleased with him, do you know that three divorces were treated as one during the lifetime of Allah's apostle, may peace be upon him, and that of Abu Bakr, and during 3 years of caliphate of Umar, Allah be pleased with him? Ibn Abbas said, yes. So, erpore amra hadith ke Quran er sathe connect korbo.
Ji.
এই যে রসুল যে ওই কথাটা বললেন যে আল্লাহর কোরআনের প্রতি তোমরা ঠাট্টা করছো ওটা কেন বললেন? তার কারণ কোরআনে দূর দূরান্ত পর্যন্ত কোথাও তিন তালাকের প্রতি পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো সমর্থন তো নাই, বরং তালাকের একটা সুস্পষ্ট প্রসেস দেওয়া আছে সূরা বাকারা আয়াত 228-229-এ। সেটা সম্পূর্ণ হতে হলে অন্তত 2 মাস লাগবে অন্তত। তাহলে এই শরিয়া আইনটা ওই কোরআনের আয়াতকে লঙ্ঘন করলো। এই শরিয়া অনেকে মনে করে তৌফিক যে এগুলো আসলে অজ্ঞ মোল্লার অপপ্রয়োগ, এগুলো আল্লাহর আইন হতে পারে না। আমি আপনাকে বলছি, সূত্র দিয়ে বলছি, আমাদের কোডিফাইড ইসলামিক ল, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা ভলিউম 1 ধারা 351-347-349, হানাফি ল হেদায়া পৃষ্ঠা 81, শাফি ল N35, মৌলানা মুহিউদ্দিনের বাংলা কোরআন 128 পৃষ্ঠা 758 পৃষ্ঠা, মৌলানা আশরাফ আলী থানভীর দিন কি মাপে তার আইন নাম্বার 1537-1538-1546-2555। এইগুলি একসাথে করলে আমরা কি পাই? আমি আপনাকে বলি, স্বামী কোনোভাবে যদি তিন তালাক একসাথে বলে অথবা অত্যাচারের চাপে বলে, মাতাল হয়ে বলে, রোগের যন্ত্রণায় অধীর হয়ে বলে, কিংবা একবার বলে এবং তিনটে আঙুল দেখায়, কিংবা একবার বলে কিন্তু মনে মনে তিনটে নিয়ত করে, তাহলে তিন তালাক তৎক্ষণাৎ হয়ে যাবে। এটা একেবারে সুস্পষ্ট শরিয়া আইন। তো আমরা তো দেখলাম যে এটা কোরআনের ওই আয়াতকে লঙ্ঘন করলো, কোরআনের আর একটা আয়াতকে এই শরিয়া আইনগুলো লঙ্ঘন করে, কি জানেন? সেটা সেটা হচ্ছে তালাকের সাক্ষী। সাধারণত রাগের মাথায় তালাক দিলে সাক্ষী থাকে না, টেক্সট মেসেজে অ্যানসারিং মেশিনে সাক্ষী থাকে না। সেটাকে আবার শরিয়া আইনে বৈধ করা হয়েছে যে স্ত্রী তালাক দিবার সময়, আমি কোট করছি, স্ত্রী তালাক দিবার সময় স্বামীর পক্ষে স্বাক্ষর রাখা শর্ত নহে। কোডিফাইড ইসলামিক ল ভলিউম 1 ল নাম্বার 344। এটা আপনি মাওলানা মুহিউদ্দিনের কোরআনেও পাবেন 124 নম্বর পৃষ্ঠায়। এখন আসি কোরআনে। কোরআনে সুস্পষ্ট ভাবে বলা আছে সূরা তালাক আয়াত 1 এবং 2, যখন তোমরা স্ত্রীদিগকে তালাক দিতে চাও তখন তোমাদের মধ্যে হইতে 2 জন সাক্ষী রাখিবে। কোরআনে দূর দূরান্ত পর্যন্ত কোথাও সাক্ষীবিহীন তালাককে বৈধতা দেওয়া হয়নি। তো কাজে এই শরিয়া আইনগুলো কোরআনের সুস্পষ্ট খেলাফ, এগুলো অমানবিক, অত্যাচার ছাড়া কিছুই নয়, পুরুষতন্ত্রের একটা ষড়যন্ত্র ইসলামের নামে নারীর বিরুদ্ধে। এই দলিলগুলো দিয়ে আমরা ওই আইনটাকে পরাস্ত করতে পারি।
জি, আমাদের সঙ্গে আপনি থাকুন, আমরা নিশ্চয়ই আরও একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো আসলে কোরআন এবং হাদিসে কী কী বিষয় রয়েছে। আমাদের সঙ্গে আর একজন অতিথি রয়েছেন নিউ ইয়র্ক থেকে, ইমাম কাজী কাইয়ুম। কাইয়ুম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে?
জি,
আপনি তো শুনলেনই, হাসান মাহমুদ তার ব্যাখ্যা দিয়েছেন, আপনি যদি কিছু যোগ করতে চান অথবা আপনি কি একমত?
আমি একটু রেফার করতে চাচ্ছি, ঠিক একমত বলা যাচ্ছে না। আসলে ব্যাপার হচ্ছে কি, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এমন একটা ধর্ম যেটি মানবতার পরিপূর্ণ সমাধান দিয়েছে, এবং পৃথিবীতে যত ল এবং নিয়ম তৈরি করা হয়েছে কোরআন থেকে স্টাডি করা হয়েছে, কোরআনের আলো শিক্ষা নেওয়া হয়েছে। আপনি জানেন ইউএস সুপ্রিম কোর্টে যে চারজন ল গিভার অফ দ্য ওয়ার্ল্ড দেয়া হয়েছে, সেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম একজন, আজও আমেরিকায় সেটা আছে। এবং আমরা জানি আমেরিকায় যখন সংবিধান তৈরি করা হয় তখন জেফারসনের কোরআন যেটাকে বলা হয় ইংল্যান্ড থেকে আনিয়ে সেটার সাথে মানে কোরআন কি বলেছে বিভিন্ন বিষয়ে সেটি দেখা হয়েছে। এটা হলো দুনিয়া সারা দুনিয়া ব্যাপী আইন, পৃথিবীর বড় বড় দেশে বড় বড় নেশনে আইন নেয়ার জন্য এটি একটা রিসার্চ হিসাবে তারা এটা নিয়েছে। এখন বাকি থাকলো মুসলমান, মুসলমানদের মাঝে সেটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, মুসলমান যেহেতু বিয়ে শাদী এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মানুষের সামাজিক বন্ধনের জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বিস্তার করার জন্য, যদি বিয়ে যেভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ পাক চান যে বিয়ে শাদীর মাধ্যমে তার প্রজন্মকে, তার বান্দাকে, মানুষ জাতকে পৃথিবীর শেষ পর্যন্ত যেন এটা মানে পরিপূর্ণতা চলুক, তো ঠিক এমনি ভাবে তালা বিয়ে শাদী, আমরা সবাই তো মানুষ, খলিকাল ইনসানু দায়িতা, কোরআন বলছে মানুষকে খুবই খুবই মানে কমজোর এবং খুবই মানে অল্প বুদ্ধি শুদ্ধি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। এটা কোরআন নিজেই বলছে মানুষ ভুল করবেই, ইনসান শব্দই ভুল থেকে নেওয়া হয়েছে। তো মানুষ যখন বিয়ে শাদী হওয়ার পরে যখন মানুষ তার দাম্পত্য জীবনকে অনেক সময় সুন্দরভাবে নিয়ে যেতে পারে, অনেক সময় অসুন্দরভাবেও নিয়ে আসা যায়, এই জন্য বিয়ে শাদী করার আগে শরীয়ত কিন্তু কয়েকগুলো কোড এবং নীতি নির্ধারণ করে দিয়েছে যে এইরকম 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 এইরকমকে বিয়ে করতে হবে, এবং তুমি যদি এই সমমাপের টাকা তাহলে ওই সময় বিয়ে, যেমন আমেরিকায় শরীয়তে বিয়ে শাদীর ব্যাপারে কফু নির্ধারিত করা হয়েছে। আমি এই জন্য কথাটা বলছি যে মানে তালাকের জিনিসটা কেন আসে, প্রথম থেকে যদি আমরা এই জিনিসগুলো চিন্তা করি তাহলে তালাকের এই জিনিসগুলো আমাদের অনেক সময় আমরা এড়িয়ে যেতে আমরা আমরা মানে ইয়ে হব
না। আমাদের আসলে আলোচনার কেন্দ্রবিন্দুটা হচ্ছে যে মুখে মুখে আমি তিনবার তালাক বললে তালাক হবে কিনা, যে বিষয়টি নিয়েই আসলে আমাদের প্রথমেই ডক্টর মিরাতুন্নাহার বলেছেন যে আসলে ভারতের যে রায়টা হয়েছে সেটা আসলে ওই পদ্ধতির বিরুদ্ধেই, মূলত ইসলামী আইন যেটা সেটাই নয়। এবং এই যে প্রচলিত একটা বিষয় রয়েছে যেটা আমরা হাসান মাহমুদের বক্তব্যের মধ্যে দিয়েও জানতে পেরেছি, ওই বিষয়টি যদি আপনি একটু বলেন যে আসলে ও বিষয়ে কী রয়েছে।
তালাক যেটা আলোচনা যেটা হয়েছে হাসান মাহমুদ এবং আমাদের কলকাতার প্রফেসর
ডক্টর মিরাতুন্নাহার,
জি তালাক হলো ওই তো আমি বলতেছিলাম যে বিয়ে শাদীকে মানে ডিসমিস করে দেওয়ার জন্য যে প্রথা সেটাকে বলে তালাক। এটা একটা তালাক একটা পুরুষও দিতে পারে, একটা মহিলাও দিতে পারে, পুরুষ যেটা যে সেটাকে বলে তালাক এবং মহিলা যেটা তালাক কেনে সেটাকে বলে খুলা, এবং দুজনকে ইসলাম সমানভাবে অধিকার দিয়েছে। এবার খুলা দেওয়ার জন্য এই জিনিসটা ক্লিয়ার, খুলা কোনো মহিলা যদি ডিমান্ড করে তালাকই, কিন্তু খুলা ডিভোর্স যেটা আর কি কোনো মহিলার পক্ষ থেকে যেটা সেটা, এটার জন্য এটার মধ্যে কোনো নমুনার কোনো ইয়ে নাই, এটা অ্যাপ্লিকেবল হয়েই যাবে। কিন্তু বাকি যদি তালাক যেটা পুরুষ যেটা দেবে, কারণ পুরুষ যেটা দেবে কি পর্যায়ে দেবে কিভাবে দেবে সেটা কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় কি ছিল, তারপরে এগুলাকে ফ্যামিলি আইনে আনিয়া কিভাবে কি হয়েছে, এই সমস্ত জিনিস এখনো স্টিল স্টার্টিং হচ্ছে। এখনো স্টিল আমাদের তার মূল ইমামরা এই কথার মধ্যে একমত না যে একসাথে তিন তালাক দিলে হলে এটা অ্যাপ্লিকেবল হবে কি হবে বা হবে না, ডিপেন্ডস করে পার্সনের উপর।
আমরা কাজী কাইয়ুম আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু ডক্টর মিরাতুন্নাহার আপনার কাছে যেতে চাই, আপনি দুজনের কথাই শুনেছেন, আপনার যদি কিছু বলার থাকে।
দ্বিতীয় যিনি অতিথি আমাদের সঙ্গে রয়েছেন তিনি শরিয়ত গুলোকে ব্যাখ্যা করছিলেন, কিন্তু আমি শরিয়তের ওই শরিয়ত গুলো এই হাদিস বিভিন্ন শরিয়ত হাদিসের কথা বিশেষ করে বিভিন্ন রকমের কোরআনিক ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা তো বহু রকম ভাবে দিয়েছেন। আমি সেগুলোর মধ্যে গেলে পুরো ব্যাপারটা অনেক বেশি ঘুরিয়ে যাবে। সেই জন্য একেবারে সরাসরি দুটো কথা আমার মাথার মধ্যে রয়েছে এবং ভারতে বসে আমাদেরকে এই বিষয়ে অনেক বেশি সংবেদনশীল থাকতে হয়, কারণ দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ বলে মুসলিম রাষ্ট্রে যেভাবে তালাককে অবৈধ করা সম্ভব, সেই সদ্ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে সব ধর্মের প্রতি সমান সুবিচার করতে হয় দেশকে, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ করে এই ধরনের আইনকে নিষিদ্ধ করতে দিলে অনেক জটিলতা বাড়ে। সেদিক থেকে বলা যায় যে দেশে আমাদের দেশে এখন একটা আনন্দের জোয়ার বয়ে গেছে সেই দিন, বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে। আপনি প্রশ্নটা করেছিলেন মুসলমানদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আমি দেখছিত যে ঠিক সেই প্রশ্নটির উত্তর দেওয়া হয়নি, সেটাকে বলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেমন ধরুন যারা মুসলিম পার্সোনাল ল বডির প্রতিনিধি তারা একরকম, আবার জামায়াতে উলামা হিন্দ তার প্রতিনিধি যিনি বিশেষ করে তিনি একরকম প্রতিক্রিয়া দিয়েছেন, মেয়েরা অনেকে খুশি। আবার যারা বহুদিন ধরে এই তালাকের বিরুদ্ধে যে মেয়েরা আন্দোলন করছিলেন তারা তো খুব কৃতিত্ব নিচ্ছেন আর তিনি যে মনে করছেন যে আমরা আন্দোলনে সফল হয়েছি এবং এখানে থামবো না, আমরা আরো আরো আন্দোলন করব, আরো সব আমাদের দাবি আদায় করে নেব। এই ধরনের বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যেটা ভাবছি, আমি ব্যক্তিগতভাবে একজন সমাজের মধ্যে থেকে নানা ধরনের সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ আমিও, আমি যেটা ভাবছি সেটা হলো যে পাঁচজন মেয়ে বিশেষ করে যাদের জন্য যারা উপলক্ষ হয়ে গেলেন এখন, যাদের জন্য এই আমাদের দেশে বলা হচ্ছে যে একটা ঐতিহাসিক রায় ভারতে, তো এই ঐতিহাসিক রায় যদি বলি সত্যি যদি বলা যায় তাহলে যাদের কারণে এটা সম্ভব হলো যে তিন চার পাঁচটি মেয়ের আবেদনের কারণে, তাদের কি হবে? এইসব সংকট থেকে এখনো কিন্তু আমরা মুক্ত না। তাদের জীবনে কি এই তাৎক্ষণিক তালাক যেটা ঘটে গেল এবং তার জন্য যে বিড়ম্বনা ঘটে গেল সন্তান নিয়ে অথবা না নিয়ে তারা যে জীবন যাপন করছে, এখনকার মেয়েরা আমাদের সমাজে মুসলমান সমাজে একটা ব্যাপার ছিল তালাকপ্রাপ্ত মেয়ের বিয়ে হতে কোনো সংস্কার ছিল না, দিব্যি বিয়ে হয়ে যেত এবং সেই প্রথা ছিল বলে আরো খুব সুবিধা ছিল, তালাকপ্রাপ্ত মেয়েরা খুব দুঃখী থাকত এমন নয়। কিন্তু এখন সমাজ পাল্টেছে, অনেক আধুনিক হয়েছে, মেয়েরা আর দ্বিতীয়বার এই বিয়ের সম্পর্কে জড়িত হতে অনেকেই চায় না তালাকপ্রাপ্ত মেয়েরা।
জি, আমরা আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো যে আসলে কি আদালত রায় দিয়েছে সেটি কিভাবে আইনে প্রণয়ন হবে সেটিও একটা বড় দীর্ঘ প্রক্রিয়া এবং ভারতের মতো দেশে নিশ্চয়ই সেটি আরো বেশি জটিল।
ইতিমধ্যে যারা তালাক পেয়ে গেছেন তাদের কি হবে, মানে তাৎক্ষণিক তালাক, তাদের জন্য কি এই আইন প্রযোজ্য হবে, তারা কি এর সুবিচার পাবেন?
সেটা আসলে সময় বলে দিবে এবং আমরা নিশ্চয়ই সে সময় আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, তাদের কাছ থেকে আমাদের কিছু প্রশ্ন অথবা মন্তব্য শুনে আসি এবং আমাদের সঙ্গে যে শ্রোতা রয়েছেন তাকে অনুরোধ আপনি আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি করেন। হ্যালো,
হ্যালো,
জি আপনি কে বলছেন?
ভারতের যে আইন তালাক হয়েছে মূলত এই তালাক যে শব্দটা সেই শব্দের আমাদের পুরুষদের জন্য এই তালাক, আর আমাদের মাওলানা বলছেন যে মেয়েদের জন্য হলো খোলা, এটা ঠিক আছে, কিন্তু পুরুষ শাসিত যে তালাক সরান ভিত্তিক যেটা শরীয়তে আছে সেটা তালাক দেওয়ার যে তার কাছে পুরুষের কাছে ক্ষমতা আছে এটা ঠিক, কিন্তু এটার ব্যাখ্যা কোরআন এবং হাদিস বিস্তৃতভাবে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তালাক প্রথম তালাক কখন দিতে পারবে, দ্বিতীয় তালাক কখন দিতে পারবে, তৃতীয় তালাক কখন দিতে পারবে এবং উইথ সাক্ষী উইটনেস লাগবে। এই যে ব্যাখ্যা গুলা আসলে কি ভারত সরকার যে তালাক যে তিন তালাক তো অবৈধ ঘোষণা করছে সেটা কি উনি তো ওনাদের তো এই আইন এই অবস্থা এখনো হয়নি যে এটা পুরোদেখে কিভাবে হবে বা আমাদের এই একজন যে উনি বললো যে আজও কি এটা কার্যকরী হবে কিনা বা হচ্ছে কিনা এটা নিয়ে যারা নেই আমার যে কথাগুলো হচ্ছিল সেটা হলো যে আসলে এই এই আইন দ্বারা কি এটাই পাশ হয়ে গেছে
আপনি শুনছিলেন আমাদের শ্রোতার মন্তব্য, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আসলে এই বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে কোথায় কি অবস্থা রয়েছে, সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশে মুখে মুখে তিন তালাক সেটি আইনগতভাবে বৈধ নয়, তো সৌদি আরবে কি অবস্থা এবং মুসলিম অন্য অন্য বড় দেশগুলোর কি অবস্থা যদি আপনি আমাদেরকে একটু বলেন। হাসান মাহমুদ আপনি শুনতে পাচ্ছেন? আইনগত ভাবে বৈধ নয়, সৌদি আরবে কি অবস্থা এবং বড় বড় মুসলিম দেশগুলোতে কি অবস্থা?
যেসব দেশে আইন করে তিন তালাক নিষিদ্ধ করা
জি হ্যালো হ্যালো
আমার মনে হয় হাসান ভাই ডিসকানেক্টেড হয়ে গেছেন।
জি খুব সম্ভবত, আমরা আবার চেষ্টা করছি হাসান মাহমুদ তাকে সংযুক্ত করার জন্য। আপনি কাজী কাইম আপনি যদি বলেন যে আসলে কি অবস্থা।
আসলে দেখুন তালাক ইটসেলফকে অবৈধ করার এটা এটা কোনো স্কোপ কারণ নাই। ভারত কেন আমেরিকা বা কোনো বড় বড় দেশের সাথে পারবেন না, যেহেতু এটা ইসলামসম্মত। এবং কথা হলো তিন তালাক একবার তিন তালাক দেওয়ার ক্ষেত্রে সেটা বৈধ নাকি ভারতের জিনিসটা অনেক মানুষ এখনো ক্লিয়ার হয়নি। এই এই রিয়াকশন গুলো সাথে সাথে আসবে নাকি, এটা মাত্র লাস্ট উইকের ব্যাপার, এটা আসতে একটু সময় লাগবে। এটা অনেক মিছিল হবে, মিটিং হবে, সব কিছু হবে। আমরা ওখানে ওলামারা আমরা বসে এটা দেখছি কি কোথায় ভারত কি চায় এবং ইসলাম কি বলে এবং কি ভারতের সংবিধান কি আছে। আমরা জানি মুসলিম বিবাহ এবং তালাক সংক্রান্ত ভারত বাংলাদেশ এবং পাকিস্তান যখন 1947 আগ পর্যন্ত একই নিয়ম ছিল, তিনি দেশে একই নিয়ম মতোই সবকিছু হয়েছে। এরপরে বাংলাদেশে এক নিয়ম, পাকিস্তানে এক নিয়ম, ইন্ডিয়ার যে নিয়মগুলো হচ্ছে এখানে আসলে কোনো রাজনৈতিক কোনো ইসলাম শরিয়া বিরোধী কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা এই জিনিসগুলো খতিয়ে দেখতে হবে। তারপরে এই জিনিসটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ভারতের এই জিনিসের ব্যাপারে, তারপরে এখানে শুধু এটাকে আইনে পরিণত করার ব্যাপারে অনেক সময় সাপেক্ষ অনেক কিছু দেখার ব্যাপার আছে। ছোট করে আইন বহু গণতন্ত্র এই দেশে সেটা করবে না, বিশেষ করে ইসলাম ওই দেশে মুসলিম পাকিস্তান এবং বাংলাদেশের চেয়ে মুসলিম সংখ্যা বেশি। সুতরাং ভারতে এমন কিছু করে কিন্তু তালাক, এটা এখানে দুইটা কথা আছে কিন্তু, একটা হলো তালাক আর একসাথে তিন তালাক। তালাকের ব্যাপারে ভারত আমার মনে হয় না কিছু বলেছে, যেটা আমার প্রফেসর বললেন এটা আমরা ঠিক বললাম। এবার তিন তালাক একসাথে দেয়া, এটা শরীয়ত বলে যদি কোনো ব্যক্তি তা মনে করে টোটালি ভাবে যে আমি আমার স্ত্রীকে যে অবস্থায় চলে গেছে আমি তার সাথে সংসার করা আমার সম্ভব না, তখন সে এক তালাক দিয়ে যদি তিন তালাক মিন করে মনে করে তাহলে তার তিন তালাক হয়ে যাবে। এটা শরীয়ত তাকে সেই সেই অনুমতি দিয়েছে। কিন্তু ইন জেনারেল তালাক দেওয়ার নিয়ম যেটা হলো যে একবার দুইবার তিনবার, এটা শরীয়ত কিন্তু খুব স্মার্ট, ইসলাম চায় না। আমি নবীজি বলেছেন যে তালাক হলো একটা জঘন্য হালাল এবং জঘন্য বৈধ কাজ ইসলামের মধ্যে। ইসলাম শরীয়ত চায় না এবং আল্লাহ চান না যে একটা সংসার হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি এটা ভেঙে যাক বা ইত্যাদি। এই জন্য শরীয়ত হাসান এবং আহসান যেটা তিন তালাক বা রাজি যেটা আমরা বলি কেন এত সময় নিচ্ছে, যাতে করে মানুষ সুযোগ দেওয়া হয় মানুষকে যে আবার কিসে আসতে পারে, আবার কিসে আসতে পারে, আবার কিসে আসতে পারে। এটা খুবই সুন্দর জিনিস। কিন্তু আপনি বলেন তো কেউ কোনোদিন কি এই চিন্তা করে তালাক দিবে, এই তোমাকে আমি দিলাম তারপরে আবার দিব তারপর না, রাগের মাত্রায় গুসা অবস্থা এরকম সিচুয়েশন হইলে পরে সেই পর্যায়ে মানুষ চলে যায়। তো আশা করি ভারত এমন কিছু করবে না এবং আমাদের ইমোশনালি এমন কিছু রিক্রিয়েশন বা প্রতিক্রিয়া এই মুহূর্তে দেখানো উচিত হবে না পুরোপুরি জিনিসটা আমাদের সামনে না আসা পর্যন্ত।
জি আমরা আবার সংযুক্ত করতে পেরেছি ক্যানাডা থেকে হাসান মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা কাজী কায়েমের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে আসলে আমাদের দক্ষিণ এশিয়ায় কি অবস্থা এবং মুসলিম বিশ্বে কি অবস্থা। আপনার কাছে যে বিষয়টি প্রথমেই জানতে চেয়েছিলাম খানিকক্ষণ আগে, যে আসলে সৌদি আরব সহ মুসলিম বিশ্বের প্রধান প্রধান দেশগুলোতে এই তিন তালাক পদ্ধতি নিয়ে কি ধরনের আইন রয়েছে, এবং বিশেষ করে সৌদি আরব কি সেই ধরনের আইন বাস্তবায়ন করে?
হ্যাঁ, আমি বলেছিলাম যে যে সমস্ত দেশে আইন করে বন্ধ করা আছে আমার ভালোভাবে জানা আছে, সেগুলোর নাম আমি আগে বলেছি, কিন্তু সৌদি আরবের অ্যাকচুয়াল রিয়েল লটা কি ওটা আমার সুস্পষ্ট জানা নেই বলে আমি সেটার উপর কথা বলতে পার মানে আমার বলা ঠিক হবে না। তো আরেকটা সূত্র আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে তাৎক্ষণিক তিন তালাকে কিন্তু স্ত্রী কোনো ভরণ পোষণ পায় না, এটা শরিয়া আইন।
কিন্তু আমি আমি আসলে আপনার সঙ্গে একটু দ্বিমত করে আমি যতটা বেশি জানার চেষ্টা করেছি অনলাইনে, এবং সেক্ষেত্রে সূরা বাকারার তালাক সংক্রান্ত 65 আয়াতে বলা হয়েছে যে আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেছে যে হে নবী, যদি আপনি স্ত্রীকে তালাক দিতে চান তাহলে ইদ্দত অনুযায়ী তালাক, আপনি যদি আবার শুনতে পান সেটি হচ্ছে একটি আয়াতে বলা হয়েছে হে নবী, যদি আপনি স্ত্রীকে তালাক দিতে চান তাহলে ইদ্দত অনুযায়ী তালাক দিন এবং ইদ্দত গণনা করতে থাকুন, আপনি আপনার প্রভু সম্বন্ধে হুঁশিয়ার থাকুন, সাবধান, তালাকের পর স্ত্রীকে গৃহ থেকে বিতাড়িত করবেন না। এর অর্থ যদি আমরা ধরি বিতাড়িত করবেন না, তার মানে তো তাকে এই বিষয়টা যদি আপনি বলেন, এবং এটি হচ্ছে সূরা বাকারার তালাকের আয়াত 65।
কোরআন মাফিক ভরণ পোষণ দিতে হবে এবং কোরআন মাফিক তালাকটা রেগুলার থাকতে হবে, যার মধ্যে স্বামীর অনুতাপের সুযোগ থাকবে, পুনর্বিবেচনার সুযোগ থাকবে। এবং আমরা তো জানি যে কত স্বামী অনুতাপ করে বলে যে আমি রাগের মাথায় দিয়েছি, আমার ভুল হয়েছে, কিন্তু শরিয়া আইনে ওই সুযোগটা তাকে দেওয়া হয় না, এবং শরিয়া আইনে এই তাৎক্ষণিক তিন তালাকে কোনো ভরণ পোষণ নেই। আরেকটা জিনিস একটু লুকিয়ে যাওয়া হয়েছে, ওটা থাকলে বড় সুবিধে হতো, সেটা হচ্ছে ওই যে হযরত ওমর তার রাষ্ট্রীয় ক্ষমতা বলে এই আইনটা পাশ করেছিলেন, তিনি কিন্তু এই যে স্বামী তিন তালাক দিয়েছে তার সাথে সাথে তার 80 বেত্রাঘাতের আইনও করেছিলেন। কোন শরিয়া বইতে স্বামীর 80 বেত্রাঘাতের কোনো উল্লেখ নেই। যদি এটুকুও থাকতো যে 80 বেঁধ খেতে হবে তাহলে কোনো স্বামী বোধ হয় এই তিন তালাকের দিকে যেত না।
যাই হোক, আমাদের সময় শেষ হয়ে আসছে তাহিদ, এবার যদি আমাদের মানে শেষের দিকে তো আসছে, চটপট কোনো প্রশ্ন থাকলে, বিশেষ কোনো প্রশ্ন থাকলে সেটা করে নিন।
জি, হাসান মাহমুদ, আপনার কাছ থেকে আমি আর একটা বিষয় একটু জানতে চাই, যে আমরা এটাও তো জানি যে এরকম একটি আইন অথবা মুসলিম আইন আমরা শুনতে পাই যে তালাক দিয়ে ফেললে এরকম মুখে মুখে তিন তালাক, তারপর হিললে বিয়ে দিতে হয়, তারপর আবার বিয়ে করতে পারে,
স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এই সব চেষ্টা, এই বেত্রাঘাতের পুরুষকে মানে স্বামীকে বেত্রাঘাতের কথা উল্লেখ কোথাও নেই।
আপনি যদি এই বিষয়টা আমাদেরকে একটু বলেন যে আসলে এই বিষয়টিতে কি কি কোরআন হাদিস আপনার কাছে
আছে। হ্যাঁ, ওনার কাছে খুব সংক্ষেপে শুনে নিয়ে আমাদের শেষ করতে হবে।
হ্যাঁ, এই কথাটা এই মানে কোরআনে যে আয়াতটা আছে সেটা ছিল প্রো উইমেন, সে স্ত্রী ইচ্ছে করলে বিয়ে করবে, ইচ্ছে না করলে বিয়ে করবে না, সেটা সম্পূর্ণ তার স্বাধীনতা। আর আমাদের প্রথা হচ্ছে যে বউটাকে ধরে বেঁধে আরেকজনের বিছানায় পাঠানো, এটা ইসলামের নামে মানে একেবারে ধর্ষণকে বৈধতা করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আপনি যদি সূরা বাকারা 232 আয়াতটা দেখেন, সেখানে সুস্পষ্ট বলা আছে যদি স্ত্রী এবং স্বামী পারস্পরিক সম্মতির ভিত্তিতে আবার বিয়ে করতে চায়, আপনি যে কোনো কোরআনের অনুবাদ পড়ে দেখবেন, তোমরা তার হাতে বাধা দিও না। তো এই একটা কন্ট্রাডিকশন মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু সেটা তো আজকের কথার ইস্যু নয়। হিলা বিয়ের উপর আমার একটা মুভি আছে, ওটা যদি দেখা যায় তাহলে আমি ওনাদের সমস্ত দলিল দিয়েছি। তো আপাতত তিন তালাক অত্যন্ত অমানবিক, বিয়ের 5 পর হতে পারে। আমার মা আমাদের মা বোন 80 ধরে বাসায় পরিশ্রম করলেন, বাচ্চার জন্মালেন, রান্না করলেন, তারপরে মানে 1 মধ্যে উনি রাস্তায়, এটা 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 কোনো প্রথা হতে পারে বলেন তো?
জি, হাসান মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কাজী কায়েম আপনাকেও ধন্যবাদ। আমরা শেষ করব ডক্টর মিরাতুন্নাহার আপনার সংক্ষিপ্ত মন্তব্যের মধ্য দিয়ে, আপনি যদি কিছু বলার থাকে খুব সংক্ষেপে।
আমি প্রতীক্ষা করে আছি যে কিভাবে আমাদের এখানে আইনটা প্রণীত হবে। এবং তাৎক্ষণিক তিন তালাকের যন্ত্রণা থেকে আমাদের সমাজের মেয়েরা মুক্তি পাবে। কারণ ভয়টা সেখানে পণ প্রথা আমাদের দেশে আইনত নিষিদ্ধ, কিন্তু কিছুতেই সেই পণ প্রথাকে
অবসান হচ্ছে না আর কখনো,
মানে সাধারণভাবে সব সমাজ থেকে। তো মুসলমান সমাজেও এই তাৎক্ষণিক তিন তালাকটা নিষিদ্ধ হয়ে গেল, রায় দেওয়া হলো, শীর্ষ আদালত দিলেন, কিন্তু যদি এক্ষেত্রেও তেমন কি হয়, আইন হওয়া সত্ত্বেও আইনকে বিধ্বংসী দৃষ্টি দেখানো হচ্ছে, তাহলে কি হবে?
জি আপনাকে ডক্টর মিরাতুন্নাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আমরাও সেটা আশা করি, এবং আপা আমি সবসময় আমার কাছে মনে হয় একজন পুরুষ হিসেবে যে যে পুরুষ এরকম মুখে মুখে তিন তালাক বলে তার স্ত্রীকে তালাক দেন, তার ভাবা উচিত যে আজকে তিনি যে কাজটা করলেন সেই কাজটি যদি তার সন্তান মেয়ে সন্তানের ক্ষেত্রে কেউ করেন তার কেমন লাগবে, সেই বিষয়টা মাথায় রাখলে বোধ হয় অনেক বেশি।
হ্যাঁ, তো আমরা আসলে আজকে আমাদের উঠতে হচ্ছে, এটা নিয়ে আরো বিশদ আলোচনার আশা রইল আগামীতে। আমাদের তিনজন অতিথিকে ধন্যবাদ জানাই।
জি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আপা আপনাকেও ধন্যবাদ।
না আসলে এটা খুবই আলোচনার প্রয়োজন ছিল, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ, আশা করি আমরা আগামীতে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব।
আপনাদেরও ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।
হ্যাঁ, আয়োজন করার জন্য
অসংখ্য ধন্যবাদ,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন সবশেষ পাওয়া খবর সহ সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহেরা কিবরিয়া।
মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে 20টি পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালায়। ওই আক্রমণে নিরাপত্তা বাহিনীর 12 জন সদস্যসহ অন্তত 71 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ভোরের দিকে আনুমানিক 150 বিদ্রোহী অস্ত্রশস্ত্র সহ বন্দুক ও বাড়িতে তৈরি বিস্ফোরক নিয়ে পুলিশের চৌকিগুলোতে হামলা চালায় এবং তারা আরও আক্রমণের হুমকি দিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী এক বোমা আক্রমণে অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে মহিলা, শিশু এবং 2 জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 40 জন। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইরাকি সামরিক বাহিনী ইসলামিক স্টেটের দখলকৃত আল আফার শহরের আশপাশের এলাকাগুলো দখল করার পর ওই শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে শুরু করেছে। ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের 5 কোটি ভক্তের সঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে শুক্রবার এক আদালত 2002 সালে 2 জন মহিলাকে ধর্ষণের অপরাধে দোষী ঘোষণা করলে তার ভক্তরা এই রায় মানতে নারাজ এবং সে খবরের পর প্রচণ্ড দাঙ্গা শুরু হয়েছে। উপর্যুপরি বিস্ফোরণে ফের কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গের পাহাড়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়া রুট পেশক সেতুটি ধ্বংসের উদ্দেশ্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তবে লোহার সেতুটি অক্ষত রয়েছে। স্থানীয় এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন যান চলাচলে কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে। নাশকতা ঘটাতে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে রাতেই পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পেডং সমষ্টির যুব মোর্চার সভাপতি পালদেন ভুটিয়াকে। প্রশাসনের মহলে বক্তব্য, এতে নেপালের মাওবাদী কিংবা অন্য বিদেশি শক্তির হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারো কারো সন্দেহ, এতে মোর্চার অন্তর্দ্বন্দ্বের জেরও হতে পারে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সৌদি পরিচালিত বিমান আক্রমণে ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 12 জন অসামরিক লোক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং সাহায্যকর্মীরা জানিয়েছেন নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। তারা আরও জানিয়েছেন ফেজ আতান এলাকার দক্ষিণাঞ্চলে রাত থেকে যে হামলা শুরু হয় তা চলতে থাকে শুক্রবার সকাল পর্যন্ত। বোমা হামলায় অন্তত 2টি ভবন বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন। দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসং কোম্পানির উত্তরাধিকারী লি জেং ইয়াংকে 5 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে।
এই এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, সঙ্গে প্রকৌশলী ছিলেন জোসেফ কেল। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.